আল্লাহর শরীয়তে সবচেয়ে জরুরি বিষয় কোনটা? আল্লাহর শরীয়তে সবচেয়ে জরুরি বিষয় কোনটা? হ্যাঁ হ্যাঁ, জোরে কও না কেন? নামাজ, ইমান, এর থেকে জরুরি কোনো বিষয় নেই। কিন্তু আমাদের সমাজে ওলামারা ইমানের উপরে কিতাব লেখে না, বয়ান করে না, কোন মসজিদে তালিমও হয় না, তবলিগে আংশিক কিছু কথা বলা হয়, মাখলুক থেকে হয় না, মাখলুকের কোনো ক্ষমতা নেই, সবকিছু আল্লাহর হুকুমে হয় খালেক থেকে। এটা মূল ইমানের আলোচনার 100 ভাগের 1 ভাগও হয় নাই। তবলিগে যতটুক জিয়াই রাখছে, জীবিত রাখছে ইমানের নামে, তা মূল ইমানের যে আলোচনা তার 100 ভাগের 1 ভাগও হয় নাই। প্রত্যেকের দায়িত্ব কিতাবুল ইমান নিজেরা পড়া, অন্যকে শোনানো খুব জরুরি। তা তো সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আগেরটা তো বড় ছিল না, এখন পকেট সাইজ করে দেওয়া হয়েছে। এসো ইমান শিখি, এসো এই সবগুলো পয়েন্ট জানতে হবে, 7টা পয়েন্ট। তবলিগে যতটুক বলা হয় তত 7টা আসে না। আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল, এই 7টা পয়েন্টের ব্যাখ্যা সহ জানতে হবে, এবং এর উল্টাটা হয় কুফরি কথা না হয় শেরেকি কথা। এই উল্টাটা কি আজকাল বলা হচ্ছে? সর্বধর্ম, একটা ধর্ম আবিষ্কার হয়েছে, নাম কি দিছে? সর্বধর্ম। কেউ কেউ নাম দিছে মানব ধর্ম, কেউ কেউ নাম দিছে ধর্ম যার যার উৎসব সবার। এই সবগুলো কুফরি কথা বাদশাহ আকবরের দিন ইলাহি। বাদশাহ আকবরের দিন ইলাহি চালু করতে চাইছিল না, হিন্দু মুসলমান এক করবে। এক করার এই অর্থ ছিল না যে হিন্দুদের মুসলমান বানাইবে, অর্থ ছিল মুসলমানদেরকে হিন্দু বানাইবে। এখন এই মতবাদ গুলোর উদ্দেশ্য একটাই, বাঙালি সংস্কৃতির নাম দিয়ে, বাঙালি সংস্কৃতিকের নাম দিয়ে মুসলমানদেরকে কি বানানো হইতেছে? হিন্দু বানানো হইতেছে, ব্যাপক হারে বানানো হইতেছে, ব্যাপক হারে বানানো হইতেছে, মুসলমান সব হিন্দু হয়ে যাচ্ছে। এই জন্য ইমানের এই ব্যাপারটা ছোট্ট কিতাব পকেটে দেখা যায়, আমার লেখা কিতাবুল ইমানের একটা পার্ট, কি নাম দেওয়া হয়েছে? এসো ইমান শিখি। এটা ব্যাপক চর্চা করো, ব্যাপক চর্চা করো, ঘরে ঘরে তালিম করো, মসজিদে মসজিদে তালিম করো। তবলিগের আলোচনা অত শুধু একটু ইশারা করা হয়েছে যে ইমানের আলোচনা জরুরি, শুধু ইশারা করা হয়েছে কি ইমানের আলোচনা জরুরি, কিন্তু পুরাটা ওইখানে সুযোগ পায় নাই। এই জন্য আমি বললাম পুরাটা আলোচনা করতে হবে, ওই সময় না হোক আর এক সময় করো, আমার কিতাব পকেটে রাখো, এসো ইমান শিখি। ওইটুক করলে তো ইমান হবে না, শুধু ওইটুক শিখলে তো কবরে কাজে লাগবে না, 7টা শিখতে হবে। ইমানে মুফাসসাল যে 7টা আছে, 7টা শিখতে হবে। 2 নম্বরে কি শরীয়তে? 2 নম্বরে কি? নামাজ। এই নামাজের জন্য এটাও তবলিগের 2 নম্বরে সূরা কেরাত ঠিক হইতে হবে, মাসায়েল জানতে হবে, তারপরে মশক করতে হবে, প্রশিক্ষণ কি করতে হবে? প্রশিক্ষণ নিতে হবে। এখন যারা নামাজ পড়ে এসব আছে তাদের কাছে? কেরাত সহি আছে? হ্যাঁ নেই, কেরাত সহি নেই, কেরাত সহি নেই। মাসায়েল জানে? নামাজের মাসায়েল জানে? জানে না। প্রশিক্ষণ নিছে? নেয় নেই। আমি এক ভাইকে বললাম, ভাই আমাদের এখানে কোরআন সহি করা হয়, আপনি আসেন, ফজরের পরে কোরআন সহি করা হয়। সে লোক এমন উত্তর দিল যে ইমান আছে কি না সেটা সন্দেহ। সে বললো, আমার তো কোনো ভুল নেই, আমি কি সহি করবো? কেমনে সম্ভব এটা? আপনার ভুল নেই, আপনি এটা পাবলিক, আমরা সাইকুল হাদিস হয়ে হাত দুই দেয় আলিব্বা তাসা পড়লাম সাইকুল হাদিস হওয়ার পরে, আর আপনি পাবলিক হয়ে আপনার কোনো ভুল নাই, তো কেমনে সম্ভব? বোঝেন নাই? আমি পড়তেই পারি না, ভুল কোন জায়গাতে হবে? আমি কোরআন শরীফ পড়তেই জানি না, চাউল ছাড়া ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না। কোরআন ছাড়া যদি মুসলমান হয় তো রোহিঙ্গা মুসলমানের মতো মার খেতে হয়, সারা দুনিয়ায় মুসলমানরা মার খাইতেছে। কেন? না ইমানের মেহনত আছে, না নামাজ ঠিক আছে। বুঝছো? নামাজ সহি করতে হলে কি লাগবে? কেরাত লাগবে, মাসায়েল লাগবে, এবং কি লাগবে? মস্ক লাগবে। তিন নম্বরে এলমো জিকির। এল দুই রকম, ফাজাইল মাসাইল। ফাজাইল এলম কোথেকে শিখবে? তালিমের হালকা থেকে শিখবে। মাসাইল এলম কই থেকে শিখবে? মুফতিয়ানে কেরাম থেকে শিখবে। কিন্তু এই কথাটা সবাই গদবান্দা নিয়মে বলে, কিন্তু কেউ জিজ্ঞাসা করতে আসে না। বিশেষ যদি আল্লাহ কারোবার রহম করে তো সে আসে, কেউ না হলে তো হত অভিভাবক বন্ধই হয়ে যেত। তো বোঝা গেল কিছু লোক আসে, যে কারণে ফত অভিভাবক কি আছে, চালু আছে। এজন্য এটা শুধু বয়ানে কইলে হবে না, তা আমল করে দেখাইতে হবে। সব জায়গায় মশলা, যা করবে সেখানে মশলা। আমার শায়খ বলতেন, তোমার বিবির সাথে কি আচরণ, তোমার ছেলেপুলের সাথে কি আচরণ, তোমার দোকানের কর্মচারীর সাথে কি আচরণ, তুমি কেমনে ব্যবসা করো, সব ওলামাদেরকে বলো, সব ওলামাদেরকে বলো। আমার শায়খ বলতেন তো মাসায়েল এলে মুফতার কেরাম থেকে শিখতে হবে। আর জিকির কি জিনিস? কোরআন সহি করে পড়তে হবে, প্রত্যেকদিন কিছু জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, দুরুদ, এগুলো কিছু না কিছু প্রত্যেক দিন পড়তে হবে। সাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এলে এলমো জিকির। কারণ আজকে যারা বলতে যে ওলামা দরকার নেই, তারা মাসায়েল এলম কার থেকে শিখবে? আজকে কিছু ভাই বলতেছে ওলামা দরকার নেই, তাহলে মাসায়েল এলম তারা কার থেকে শিখবে? রিক্সাওয়ালা থেকে? ওলামা দরকার নেই, মাসায়েল কার থেকে শিখবে? তারপরে হলো ইকরামুল মুসলিমিন। তারপরে কি? নিজের হকের উপরে অন্য ভাইয়ের হককে প্রাধান্য দেওয়া, নিজের হকের উপরে অন্য ভাইয়ের হককে প্রাধান্য দেওয়া। ভাইটা আগে আমারটা পরে, ভাইটা আগে আমারটা পরে হোক, হবে তো? একরাম বলে। একরামটা কোথায় প্রয়োগ করতে হবে, প্রয়োগ স্থল কি এটা জানতে হবে। মহামাল্লা মহাসারা, ইকরামুল মুসলিমিনের প্রয়োগের জায়গা কি মহামাল্লা। মহামাল্লা কাকে বলে? হালাল রিজিকের যত সোর্স আছে এগুলো মহামাল্লা। অনেক লোকজনের সাথে লেনদেন হয় না, এখানে একরাম। আমার দোকান আসছে, আমি ভাইকে একটু জিতাইতে চেষ্টা করব, হ্যাঁ পকেট কাটতে চেষ্টা করব না। যে কেউ আমার কাছে আসবে তার একটু জিতাইতে চেষ্টা করব, আমি একটু লাভ কম করব। এই লিখলাম লিখলামুল মুসলিমিন কোথায়? মহামাল্লা। আর মহাসড়া কাকে বলে? এই বাপ মায়ের চোদ্দটা হক, স্ত্রীর আট দশটা হক, স্বামীর হক, ছেলে পেলের হক, ভাই বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, একজন মুসলমানের হক, একজন কাফেরের হক, এই হকগুলো আদায় করার নাম হলো মহাসারা। কাউকে কষ্ট দিও না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিন লিসানিহি, তোমার হাত পাও দ্বারা কেউ যেন কষ্ট না পায়, অযথা খামাখা যেন কষ্ট না পায়। এই জন্য সারা জীবন তুমি ইকরামুল মুসলিমিন কয়ে গেলে, কিন্তু কোন জায়গায় খাটাইবা তা তুমি জানো না। তাহলে কয়ে লাভটা হলো কি? সারা জীবন ইকরামুল মুসলিমিন কয়ে গেলে আর ওলামাদের মাথা ভেঙে দিলে, এটার নাম ইকরামুল মুসলিমিন? মাথা ভাঙার নাম না? আউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য প্রয়োগ স্থল বুঝতে হবে। ইকরামুল মুসলিমিনের প্রয়োগ স্থল কি? মুআমালা মুআশারা। এরপরে কি? তাসিয়ে নিয়ত। তাসিয়ে নিয়ত এই একটা কথা বলা হয়েছে, এই একটা কথা উদ্দেশ্য না। অন্তরের দশটা ভালো গুণ আছে, তার একটা এটা। এই একটা বলে দশটা বোঝানো হয়েছে। আবার দশটা মন্দ গুণ আছে, ওই দশটাও বোঝানো হয়েছে। এটা শিরোনাম, তাসিয়ে নিয়তটা শিরোনাম। এর মধ্যে কি আছে? অন্তরের অন্তরের দশটা ভালো গুণ আছে আর দশটা মন্দ স্বভাব আছে। মন্দগুলো দূর করতে হবে, ভালোগুলো অর্জন করতে হবে। এর জন্য তার কোনো না কোনো সহায়ক থাকা ফরজ, ফরজ আইন। এই দশটা দূর করা আর দশটা অর্জন করা একে বলে আত্মশুদ্ধি। এই তাসিয়ে নিয়ত করে আত্মশুদ্ধিতে ইশারা করছে। এটা কোনো সহায়ক ছাড়া একাকার কোনোদিন হবে না। তোমরা আরবি গ্রামার জানো, এটা মুতাআদ্দি, এটা লাজেম না। তাসকিয়া শব্দটা কি? লাজেম না মুতাআদ্দি? যদি লাজেম হইতো তাহলে কোরআন কিতাব পড়ে একাকা করা যেত, একাকা করা যাবে না। যত কোরআন কিতাব পড়ো, শাইখুল হাদিস, শাইখুল তাফসির হয়ে দাও, কুতুবুল আলম হয়ে দাও, একাকা হবে না, কারো কাছে যেতে হবে। কোন শাইখের কাছে যেতে হবে, তখন এই বিশটা জিনিস হাসিল হবে যেটা তাসিয়ে নিয়তকে বোঝানো হয়েছে। ইমানটা নিয়ে তাসিয়ে নিয়ত পর্যন্ত যা বললাম আমি এতক্ষণ, এই জিনিসগুলো যাতে আমার মধ্যে আসে আর দুনিয়ার সব উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আসে, এর জন্য ৬ নম্বরে রাখা হয়েছে খুরুজ, খুরুজ ফি সাবিলিল্লাহ। উপরে যে কথাগুলো বলা হলো, হ্যাঁ ইমান, নামাজ, ইলমে যিকির, ইকরামুল মুসলিমিন, তাসিয়ে নিয়ত, কয়টা? পাঁচটা। এই পাঁচটা আমার মধ্যে আসে, নবীজির তাম উম্মতের মধ্যে আসে, তার ফিকির নিয়ে আল্লাহ রাস্তায় বেরোয় পড়া, এটা হলো খুরুজ ফি সাবিলিল্লাহ। এই জন্য রাখা হয়েছে মেহনতের ময়দান পুরা পৃথিবী, পুরা পৃথিবীতে হয়তো আমরা যাইতে পারবো না, সম্ভব না, কিন্তু নিয়ত রাখতে হবে আমার নবী বিশ্ব নবী, এই উম্মত বিশ্ব উম্মত, সে কোন একটা এলাকা নিয়ে ফিকির করবে না, সে তো পুরো দুনিয়া নিয়ে ফিকির করবে। কোথায় কোথায় মুসলমানরা দুরবস্থা আছে তাদের জন্য আমরা কি করতে পারি ফিকির করবে, কাজে উপরে পাঁচটা নিজের মধ্যে আনার জন্য, অন্য ভাইয়ের মধ্যে আনার জন্য কি লাগবে, এই খরচ লাগবে, খরচ ফি সাবিলিল্লাহ, এটাকে তাবলীগ বলা হয়। একদিন উনি কাকরাইলের মুরব্বী ছিলেন হাজি আব্দুল মুকিত সাহেব, হাজি আব্দুল মুকিত সাহেব আমাদের মাওলানা আব্দুল আব্দুল্লাহ আল করিমের নানা, আমাদের এখানে শিক্ষক না তার নানা। আমি সাত মসজিদে এতেকাফে ছিলাম, সাত মসজিদে রমজানে এতেকাফে ছিলাম, তো ওই সাত মসজিদে তবলিগের একটা জোর ছিল, ওই জোরে উনি আসছিলেন, এসে আমার বিছানায় বসছিলেন, বসে আমাকে বললেন মাওলানা আমাদের বলতে থাকি নিকলো 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 আল্লাহকে রাস্তা মে নিকলো, এ কথা আমরা বলি, লেকিন নিকালনা কিস লিয়ে, বের হইতে বলি কিন্তু বের হওয়া কি জন্য, দিন শিখ নিকেলি কি জন্য, দিন শিখ নিকেলি। তারপর তিনি বললেন ইয়ে শিখানে ওয়ালা হামারে পাস নেই হ্যায় ইয়ে আপকে পাস হ্যায়, এই শিখানো ওয়ালা আমাদের কাছে নেই, এটা মাদ্রাসাওয়ালাদের কাছে আছে, কিন্তু আপনারা শিখানো ওয়ালা দেন, আমরা তালে বেলে জোগাড় করে দিচ্ছি কাকরাইলে, আপনারা একটা মোয়াল্লেম দেন। এই কথা আমাকে কে বললেন, হাজি আব্দুল মুকিত রহমাতুল্লাহ আলাইহি বললেন, সাত মসজিদের ভিতরে বসে এতেকাব অবস্থায় আমাকে বললেন নিকলো 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 কিস লিয়ে নিকলে গা, সিখনে কে লিয়ে, দিন সিখনে কে লিয়ে, দিন কোন সিখায়েগা, ওলামা সিখায়েগা, ওলামা কহাঁ মিলতা হ্যায়, মাদ্রাসা মে মিলতা হ্যায়, স্কুল মে নেহি মিলতা হ্যায়, ওলামা কাহা মিলতে হয়। উনি ইশারা করলেন প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব, তারা তো না আমরা যে ছাত্র বয়স্ক ছাত্র জোগাড় করে দেই তাদেরকে কিছু শিক্ষক দেয়, তাদের কিছু শিক্ষক দেয় যেন, এই শিক্ষকদের খাওয়া দেওয়া লাগবে না, ওর টাকা দেও খাবে, ও সিট দেওয়া লাগবে না, আল্লাহর ঘরে থাকবে, ওর পিছনে কোনো খরচ করা লাগবে না। তোমাদের পিছনে কত খরচ করতে হয় এই কারেন্টের বিল কত, আমাদের কারেন্টের বিল আসে মাসে 1.5 লাখ টাকা, হ্যাঁ তবলিগি যারা বেড়েছে তাদের জন্য খরচ করা লাগে, শুধু শিক্ষক দরকার, এই শিক্ষকটা মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ লিখছেন প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব তৌফিক অনুযায়ী একজন দুইজন তিনজন শিক্ষক অতিরিক্ত রাখা, প্রত্যেক মাসে আলাদা দায়িত্ব একজন দুইজন তিনজন যা তৌফিক আছে অতিরিক্ত রাখা, যাতে করে ওই লোকগুলোকে দিয়ে জনগণের তালিম দেওয়া যায়, সবসময় ওই তিনজন বেরোবে তা না, তিনজন জন অতিরিক্ত হলো তাহলে পাল্টায় পুল্টায় করে সব ওরা যাবে, ওরা পড়াবে অন্যরা যাবে, এরকম পাল্টায় পুল্টায় তিনজন এক এক মাসের থেকে তিনজন সারা বছর যদি ময়দানে থাকে তাহলে কোন তবলিগ জামাত আলেম ছাড়া থাকবে, ঢাকা শহরে অন্তত 100 দাওরা হাদিস মাদ্রাসা আছে, 100 মাদ্রাসার থেকে তিনজনকে দিলে 300 আলেম যদি পুরো বাংলাদেশ ঘোরে তাহলে এই যে সাধারণ লোকেরা বের হইতেছে কোন শিখানোওয়ালা পাইতেছে না, কোন শিখানোওয়ালা তাদেরকে সহি জিনিস শিখাইবে ইসলামের পুরা নকশা দিবে এরকম লোক পাইতেছে না, ওই ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শেখায়, তো ডাক্তাররা ইঞ্জিনিয়াররা কি পুরা নকশা দিতে পারে ইসলামের, পারে পারে না। এই জন্য প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব দুই তিনজন শিক্ষক বেশি রাখে, এদের বেতন দেওয়া কোন নাজায়েজ হবে না। কোন কোন মুফতি আকল খুব কম, তারা বলে আমরা তবলিগের জন্য শিক্ষক বাড়াই রাখবো তো বেতন দেওয়া জায়েজ হবে। এরকম মিরপুরের কোন কোন মুফতি এই কথা বলতেছে। তো এটা যে নাজায়েজ হয় এই শিক্ষকদের বেতন দেওয়া, তাহলে মাওলানা থানবী বললো কেন? মাওলানা আশরাফ আলী থানবী যার কথা যার নাম না বললে দলিল হয় না, কথা গ্রহণযোগ্য হয় না। এখনো দেওবন্দ যাও, যে কোনো হুজুর যা বলবে দলিল দিবে কাকে দিয়ে? মাওলানা আশরাফ আলী থানবী। তবলিগে যে কোনো সমস্যা হয়েছে তারা ফয়সলার জন্য কার কাছে আসছে? মাওলানা আশরাফ আলী থানবী। এত বড় ব্যক্তিত্ব, তো তিনি যে কথাটা লিখলো তিনজন বেশি রাখো, তিনি ফতোয়া জানতেন না? তিনি ফতোয়া জানতেন না? তিনি এটা বলে গেল। আর এখন আমাদের মুফতিরা কইতেছে এদের বেতন দেওয়া যায় যাবে, কারণ বয়স্কদের পড়ানো তালিম না। তুমি তো তালিমের জন্য বেতন দিচ্ছ, কৃষির জন্য বেতন দিচ্ছ, তালিমের জন্য। তাহলে বাচ্চাদের পড়ালে তালিম হয় আর বয়স্কদের পড়ালে তালিম হয় না? হ্যাঁ, বাচ্চাদের পড়ালে তালিম হয় আর বয়স্কদের পড়ালে তালিম হয় না? ওরাও তো তালিম দিচ্ছে, ওরাও যখন তালিম দিচ্ছে তাহলে বেতন নিয়ে কি আপত্তি? এইসব লোক এখন মুক্তি হইতেছে, এইসব লোক হলো মুক্তি। তাদের মাওলানা থানবীর ফতোয়া বুঝে আসে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। প্রত্যেক মাসে ওলাকে হ্যাঁ তবলিগ জামাতে লোক দেওয়ার তৌফিক দান করুক। এটা না হলে যদি এই কাজটা আল্লাহ তাআলা ওলামাদেরকে বুঝাই দিছেন কোনো কাজ হবে না। মাশাআল্লাহ দিয়ে লোক না দেয় যতই বুঝাই দিছে কোনো কাজ হবে না, ওই মূর্খ লোকেরা করবে আর উল্টাপাল্টা হবে, উল্টাপাল্টা হবে। ওলামা থাকতে হবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলে গেছে আমার এই জামাতের সাথে ওলামা না থাকে, আমার এই তবলিগ জামাতের সাথে ওলামা না থাকে তাহলে এটা একটা ভব ঘুরে ফেতনার দল হবে। এটা আজকে তাই হয়েছে, একটা গ্রুপ ওলামা দরকার নেই করে ভব ঘুরে ফেতনার দল হয়ে গেছে। ওলামা দরকার নেই বলে কি হয়ে গেছে? ভব ঘুরে ফেতনার দল হয়ে গেছে। যা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছিল তাই তারা খাটাইছে। আগের যুগে নবীদের শহীদ করা হয়েছে, এখন ওলামাদের শহীদ করার ফিকির করতেছে তারা, ওলামাদেরকে শহীদ করার ফিকির করতেছে এবং তারা নাস্তিকদের সাথে হাত মিলাইছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন।